الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আমার প্রান্তে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবাইকে মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন কি বলে এ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে আপনার পরিবারের উপর আপনার সকল কাজের মধ্যে আল্লাহ তাআলা উপরন্ত রহমত বরকত নাযিল করুন। আমরা আলোচনা শুরুর পূর্বে প্রত্যেকটা সময় দাওয়াত ইসলামের মাদানি পরিবেশের মধ্যে দরুদ শরীফ ফজিলত বর্ণনা করা হয়, সে নিয়ম অনুযায়ী আমরা সর্বপ্রথম একটা দরুদ শরীফ ফজিলত শুনি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান বিহা মালাকুন মুআক্কালুন বিহা হাত্তা ইউবাল্লিগানিহা। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন এবং একজন ফেরেশতা নিয়োগ করেন যে আমার নিকট এই দরুদটুকু পৌঁছে দেন, এই জন্য একটা ফেরেশতা নিযুক্ত রয়েছে। আমার প্রাণপ্রিয় মাদানি চ্যানেল দর্শক শ্রোতা, এই হাদিসের মধ্যে আমাদেরকে অনেক সুসংবাদ রয়েছে, আবার কিছু কুমন্ত্রণা আসতে পারে। যে হতে পারে কারো মনে এটা আসতে পারে যে রসুল বাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে ফেরেশতারা সালাম পৌঁছে থেকে, নয় নয়, আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা এটা একটা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে শান মান ইজ্জত, এটা নিয়মের জন্য। যদি এরকম বলা হয় তাহলে আল্লাহ তাআলা শানের উপর আঘাত আসতে পারে যে জান কবজ করার জন্য আজরা আলাইহিস সালামকে নিযুক্ত করা, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলা ক্ষমতা নেই বিধায় বিভিন্ন ফেরেশতার মাধ্যমে কাজ নিচ্ছেন, নয়। এটা হচ্ছে আল্লাহ তাআলার শান মান যে আল্লাহ তাআলার কুদরত কীভাবে সাজিয়েছেন। অনুরূপভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক বড় শানদার বা সৃষ্টির সেরা বানিয়েছেন, তো ফেরেশতার মহতাজ বানান নাই যে আল্লাহর মাহবুব সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারেন, আল্লাহ তাআলা শোনার ক্ষমতা রাখেন, কিন্তু ফেরেশতার মাধ্যমে এটা একটা সিস্টেম বানিয়েছেন আল্লাহর মাহবুব সাল্লাহ শান। তো আমাদের উচিত আমরা যেন দরুদ শরীফ পাঠ করি, আমাদের নাম যেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পৌঁছে যায় এবং এই পৌঁছতে পৌঁছতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের কারণে কিয়ামতের দিন আমাদেরকে অত্যন্ত কাছে নেবেন, চিনতে পারবেন, আর যদি চিনতে পারেন আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা, আজকেও আমরা কোরআন কি বলে এই অনুষ্ঠানের মধ্যে একটি বিষয় আমরা শুনব, সেটা হচ্ছে আহলে বাইতে রসুল যারা রয়েছেন তাদের শান মান ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব এবং আহলে বাইত বলতে কাকে বলা হয় সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ শুনব। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার মাহবুবকে খেতাব করে ইরশাদ করেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাআলা শুনে মাহবুব আপনি বলে দিন যে আমি নবুয়তের যে দায়িত্ব পালন করেছি, আমি যে দিন প্রচার করেছি তোমাদের নিকট, যে দিনের দাওয়াত নিয়ে এসেছি সেটার জন্য কোনো বিনিময় আমি চাই না, শুধুমাত্র একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার প্রতিবেশী যারা নিকট আত্মীয় আছে তাদের ভালোবাসায় তোমাদের থেকে চাই। কোরবা যেটা সেটা দ্বারা ওলামায়ে কেরাম লিখেছেন সেটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আহলে বাইতে রসুল অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আহলে বাইত রয়েছেন তাদের ভালোবাসা সেটা আমাদের দেখে চেয়েছেন। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যেন বান্দাকে সেটার ব্যাপারে বলে দিয়ে যে এটার কোনো বিনিময় নাই, শুধু বিনিময় একটাই, সেটা হচ্ছে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আহলে বাইত তাদের ভালোবাসা এটা দাবি করেছেন, অন্য কোনো বিনিময় নয়। এছাড়া আহলে বাইত সম্পর্কে ফজিলত সম্পর্কে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলার সাথে যেমন সূরা আহজাবের মধ্যে উল্লেখ রয়েছে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ তাআলা এটাই চান যে তোমাদের থেকে নাপাকি দূর করবেন। এবং হে নবী, আপনার যারা ঘরওয়াল রয়েছে যে তাদেরকে খুবই পাক পবিত্র করবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই আয়াতটি আমার ঘরে কি নাজিল হয়েছে, যে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিছু খানা নিয়ে আসলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এটাকে পেশ করলেন, উনি আমার ঘরে ছিলেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমার স্বামী এবং তোমার দুনো সাহাযাদাকেও ডেকে নাও। তারা যখন আসলেন তাদেরকে খানা খাওয়ানোর জন্য বসালেন। তো এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই দুটি আয়াত দ্বারা আমাদের কাছে সুস্পষ্ট যে আহলে বাইতে রসুল এর মর্যাদা আল্লাহ তাআলার নিকট কতটুকু রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, আহলে বাইতে রসুল এরা কারা? তো এই বিষয়ে আমাদেরকে জানা অবশ্যই দরকার যে আহলে বাইতে রসুল, রসুল পরিবার বলতে তিন ধরনের, এটা তিন কিছু হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ তাআলা ওইটাকে তিন ভাগে ভাগ করেছেন। একটা আহলে বাইত সেটা নসবের কারণে হয়ে থাকে, একটা হচ্ছে সুকুনতের কারণে, আর একটা হচ্ছে ভেলাদতের কারণে, মানে বংশীয় মর্যাদার কারণে, বংশীয়ভাবে কেউ আহলে বাইতে রসুল। সেটার মধ্যে যারা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলার বংশধর, যাদেরকে বনু হাশেম বলা হয়, যেমন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা রয়েছেন এরাও, এবং কেউ এজাজিভাবে সম্মান, যেমন সালমান ফার্সি, উনি ফার্সি ছিলেন, উনিও জিজ্ঞাসা করেন আমি কি আপনার আহলে বাইতের অন্তর্ভুক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকেও আহলে বাইতের অন্তর্ভুক্ত করেছেন, এটা এজাজিভাবে সম্মানের জন্য। কিন্তু বংশীয়ভাবে যারা রয়েছেন তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। আর একটা হচ্ছে সুকুনত, অর্থাৎ একসাথে বসবাসের কারণে, এক ঘরের মধ্যে থাকার কারণে আহলে বাইত যারা রয়েছেন তাদের মধ্যে আজওয়াজে মুতাহারাত, অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। আর হচ্ছে ভেলাদতের কারণে, জন্মসূত্রে যারা আহলে বাইত এদের মধ্যে হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান ইবনে কারিমা, অর্থাৎ ইমাম হাসান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আহলে বাইত যারাই হোক, কেউ যদি সৈয়দ আমাদেরকে পরিচয় দেয়, তাদেরকে ইজ্জত করা এটা কোরআনের হুকুম, এটা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে তাগিদ দেওয়া হয়েছে, আমরা তাদেরকে ইজ্জত করব, যদিও সে বেআমল হোক, যদিও তার মধ্যে আমল না থাকুক। এবং তাদেরকে আল্লাহ তাআলা এত সর্দার আমাদের বানিয়েছেন, ইসলামের যেটা শরীয়া হাকামের মধ্যে এটা হাকাম হচ্ছে যে তাদেরকে যাকাত দেওয়া যাবে না। যাকাত হচ্ছে সম্পদের ময়লা, তারা যদি অভাবও পড়ে তাদের তারা চাইতেও পারবে না, এবং তারা কেউ যদি যাকাত দেয় তাদের যাকাতও কবুল হবে না, সেটা যাকাত আদায় হবে না। তো তাদেরকে আল্লাহ তারা কত মূল্যবান বানিয়েছে, যাতে সম্পদের ময়লা তাদের হাতে না যায়। তো বলতে পারেন তাদের, তারা বিপদে পড়লে কি তাদেরকে সাহায্য করতে পারবো না? অবশ্যই তাদের জন্য আমির আহলে সুন্নত এবং আলা হযরত, আলা হযরত আমির আহলে সুন্নত এদের খেয়ে তো এত ভালোবাসতেন, যদি কাউকে যদি কোনো কিছু দিতেন একটা দিলে, যারা সৈয়দ তাদেরকে দুইটা দিতেন। অর্থাৎ পরিষ্কার মাল, যেগুলো যাকাত নয়, যেগুলো সদকা নয়, এগুলো তাদেরকে সদকা দেওয়া যাবে না, যাকাত দেওয়া যাবে না, ওয়াজিব সদকা সেটা দেওয়া যাবে না। আপনি হাদিয়া দেন, তোহফা দেন, তাদের ইজ্জত করেন, তাদেরকে সম্মান করেন, তাদের খেদমত করেন, এটা তো আমাদের দুনিয়া আখরাতের জন্য নাজাতের ওসিলা। তো তাদের আমরা খেদমত করব, তাদেরকে ইজ্জত দেব। আহলে বাইতে রসুল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে, আদিবু আওলাদাকুম সালাসা খিসাল, যে তোমরা তোমাদের আওলাদ যারা আছে তাদেরকে তিনটি বৈশিষ্ট্য, তিনটি জিনিস শেখাও। এর মধ্যে এক নম্বর হচ্ছে তোমাদের নবীর ভালোবাসা শেখাও, তোমাদের নবীর ভালোবাসা শেখাও। নম্বর দুই হচ্ছে আহলে বাইতে রসুল, অর্থাৎ নবীর আওলাদের ভালোবাসা শেখাও। তিন নম্বর হচ্ছে কোরআনে পাক শেখাও। তো এখানেও আহলে বাইতের মহব্বত শেখানোর কথা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। এছাড়া আহলে বাইতে রসুল যারা আছে তাদের মহব্বত করা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এটা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে বলেছেন হযরত আব্দুর রহমান বিন আবি লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতা থেকে বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো বান্দা ওই সময় পর্যন্ত মুমিন হতে পারবে না, অর্থাৎ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার প্রাণের চেয়ে মাহবুব অর্থাৎ সবচেয়ে প্রিয় হব না, এবং আমার আহলে বাইত এবং আমার যারা আমার আহলে খানা পরিবারের মধ্যে রয়েছে তারা নিজের পরিবারে চাইতে আমার আহলে বাইতকে ভালোবাসবে না, আমার আওলাদকে তাদের আওলাদের সাথে বেশি ভালোবাসবে না। এই যতক্ষণ পর্যন্ত এগুলি করবে না, নিজের সত্তাকে আমার সত্তার সাথে বেশি মাহবুব মনে করবে না, প্রিয় মনে করবে না, ততক্ষণ পর্যন্ত কী হবে না, সে মুমিনে কামিল হতে পারবে না। সুতরাং আমরা এই ফজিলত থেকে আমরা জানতে পারলাম যে আহলে বাইতে রসুল যারা রয়েছেন তাদের ইজ্জত করা সেটা আমাদের জন্য ফরজ, তাদেরকে এহতরাম করা, তাদের মহব্বত রাখা সেটা আমাদের জন্য ইমানের দায়িত্ব। সুতরাং আহলে বাইতে রসুল এর ইজ্জত করতে হবে। তবে আহলে সুন্নত ওয়াল জামাত যেটা ইসলামের মূলধারা, প্রশ্ন আসতে পারে সাহাবায়ে কেরাম এদের কি সম্মান নেয়, আহলে বাইতে রসুলের সম্মান আছে, এক্ষেত্রে আমরা কি করব? আমরা তো কোরআন পাকের মাধ্যমে এখন আমরা শুনলাম যে আহলে বাইতের সম্মান, আমরা আরেক পর্বে শুনেছি সাহাবায়ে কেরাম শাহানা শুনে যে প্রত্যেক সাহাবি জান্নাতি, প্রত্যেক সাহাবি জান্নাতি। সুতরাং আহলে সুন্নত ওয়াল জামাত দোনো ফরিককে দোনো দলকে ভালোবাসে, অর্থাৎ আহলে বাইতে রসুলকেও ভালোবাসে, আবার এদের ভালোবাসা বলে সাহাবায়ে কেরামকে ঘৃণা করে না, আবার সাহাবায়ে কেরামের ভালোবাসার মধ্যে পড়ে আহলে বাইতকেও ঘৃণা করে না। কারণ সাহাবায়ে কেরামকে আল্লাহর পেয়ার মাহবুব সাল্লাহ আলী ওয়াসাল নক্ষত্রের সাথে তুলনা দিয়েছেন যে আস সাহাবি কান নুজুম, যে আমার সাহাবি হচ্ছে নক্ষত্রের মতো, যারই ইক্তেদা করা হয় সেই হেদায়েত পাবে। আবার আহলে বাইতে রসুল যারা আছে তাদেরকে নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে তুলনা করা হয়েছে, যে এই কিস্তি যে কিস্তির মধ্যে যে দুফানের মধ্যেও বেঁচে গিয়েছেন, যে আমরাও ইমান আকিদা যদি বাঁচাতে চাই তাহলে আমরা আহলে বাইতে রসুলের যদি মোহব্বত করি তাদের দামানকে ধরি তাহলে আমরা ইমান বাঁচাতে পারব। সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামকেও মোহব্বত করি, আহলে বাইতে রসুলকে মোহব্বত করি। কোনো সাহাবার প্রতি আঙ্গুল উঠানো এটা কোনো মুসলমানের স্বভাব হতে পারে না, কোনো মুসলমানের এটা ইমানই চরিত্র হতে পারে না। আমরা সকল সাহাবায়ে কেরামকে ইজ্জত করি এবং আহলে বাইতে রসুল তাদেরকেও আমরা ইজ্জত করি। আর আমাদের ওলামায়ে কেরামও এটার শিক্ষা দিয়েছেন যে আহলে বাইতে রসুলকে কীভাবে ইজ্জত করতে, আমার আকা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহ কেমন ইজ্জত করতেন, কেমন সম্মান করতেন। বলেছিলাম যে ওনারা কোনো মজলিসে বলে কোনো কিছু দেওয়া হতো, সেখানে সৈয়দজাদা আসলে তাদের ব্যাপারে আগে থেকে হুকুম দেওয়া আছে তাদেরকে যেন দুইটা দেওয়া হয়, তাদেরকে যেন দুইটা দেয়। এছাড়া একবার আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই উনি লিখনির মধ্যে বেশিরভাগ ব্যস্ত থাকতেন, বিভিন্ন প্রোগ্রাম মাহফিল করা, এটা বছরে দুইটাই, একটা ওনার মিলাদুন্নবীর এবং একটা ওনার পীর মুর্শিদের ওরসের মধ্যে উনি যেতেন, বয়ান করতেন, তকরির করতেন। একবার এক জায়গার মধ্যে দাওয়াত করা হলো, অনেক বিশাল আয়োজন, তো নিয়ে যাওয়ার জন্য তাকে ওই সময় গাড়ি ছিল না, পালকির ব্যবস্থা করা হয়েছে। তো ওই পালকির যে বেয়ারাগুলো ছিল চারজন, তারা এটা বহন করে নিয়ে যাচ্ছে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা ওই পালকির মধ্যে উঠলেন, কিন্তু আলা হযরতের আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন মহব্বত, চারজনের মধ্যে একজন আহলে বাইত রয়েছেন, আহলে রসুল রয়েছেন, উনি বলেন নাই, উনি তো বেয়ার চারজন তো এটার চেহারার মধ্যে লেখা নাই উনি সৈয়দজাদা, কিন্তু আলা হযরত রহমতুল্লাহ তাআলার কেমন আশিক রসুল ছিলেন, কেমন আশিকে আহলে বাইতে রসুল ছিলেন, উনি বুঝে গেলেন যে এখানে কেউ না কেউ আহলে বাইতে রসুল আছে, নাহলে উনি খুশবে পেয়েছেন। তো উনি বললেন যে তোমরা পালকি থামাও, তোমাদের মধ্যে কে আহলে বাইতে রসুল আছে, কে সৈয়দজাদা আছে আমাকে বলো। সবাই কিছুক্ষণ খামোশ থাকার পর বারবার যখন বলা হলো যে এটা বলতে হবে নাহলে আমি সামনে যাব না, তখন একজন বলল যে হুজুর আমি সৈয়দজাদা, আমার ঘরের মধ্যে অভাব, কী করবো এই পেশাটা অবলম্বন, আমাদের তো কারোর কাছে হাত পাদা এটা নিয়ম নেই, আমরা জাকাত খেতে পারি না, সদকা খেতে পারি না, তাই হালাল রুজির জন্য এটা অবলম্বন করেছি। আলা হযরত রহমতুল্লাহ তাআলা চোখের পানে ছেড়ে দিলেন, নিজের পাগড়িকে ওনার কদমের মধ্যে রেখে দিলেন এবং ওনার কাছে পায়ে পরে ক্ষমা চাইলেন যে হাই আমি কিয়ামতের দিন কী জবাব দেব, যে তুমি কি আমার বংশের একজন ঔলাদকে পেয়েছো তোমাকে কাঁধে নেওয়ার জন্য? আমি কি জবাব দেব, আমাকে মাফ করে দাও। সে বললো, হুজুর মাফ করে দিয়েছে, আপনি মাফ করেছেন ঠিক আছে, কিন্তু আমার মন ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না যতক্ষণ না আমি এটার কফারা আদায় করব না। কফারা কি? আপনাকে এই পালকির মধ্যে উঠতে হবে এবং আমি আপনাকে কাঁধে করে যতটুকু এনে ততটুকু নিয়ে যাব, তখন এটার কফারা হবে, তখন আমি আল্লাহ রাসূলের দরবারে আমি মুখ দেখাতে পারবো। এখন একজন জগৎ বাসা আলেম, মনে রাখবেন, একজন আলেম একজন সৈয়দজাদা হলেও সে যদি আলেম না হয়, আর একজন সৈয়দজাদা নয় আলেম, ওই আলেমের মূল্য ও সৈয়দজাদা থেকেও বেশি। এটা ইসলামের নিয়ম, এটা শরীয়তের হুকুম হচ্ছে, একজন আলেমের ইসলামের মধ্যে সবচেয়ে দাম বেশি। কিন্তু আল রসুলের প্রতি মহব্বত দেখেন, জগৎ বাসা আলা যার জন্য সবাই দুজন হয়ে দাঁড়িয়ে আছে একটু জিয়ারত করার জন্য, যার ফতোয়ার জন্য পুরো দুনিয়া থেকে প্রশ্ন আসে, আজ সবাই হতবাক হয়ে আশ্চর্য হয়ে আছে যে বললেন যে উনি অনেক কান্নাকানে পিড়াপিড়ি করলেন, উনি মানলেনই না, আল্লাহ হযরত আপনাকে উঠতেই হবে, এবং উঠলেন। এবং জগৎ বাসা সে আলেম আশিক রসুল যিনি পঞ্চাশটির বিষয়ের উপর কলম ধরেছেন, অনেক বলতে 120টি বিষয়ের বেশি কলম ধরেছেন, যিনি অনেক ভাষার মধ্যে পাণ্ডিত্য ছিলেন, অনেক বিষয়ের মধ্যে তার পাণ্ডিত্য ছিল, যিনি 13 বছর কয়েক মাসের মধ্যে পুরো আলেম মুফতির মসনদে বসেছেন, এমন বড় আলেম, একজন বেয়ারা, সাধারণ বেয়ারা, কিন্তু সৈয়দজাদা, ওনার ইজ্জত এভাবে করলেন, নিজেকে কাঁধে নিয়ে চলতে লাগলেন, পুরো দুনিয়া দেখতে রইলেন। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা সেই আহলে বাইতের সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে আহলে বাইত রসুল যারা রয়েছেন তারা হচ্ছে আমাদের জন্য নাজাতের উচিলা। আমরা যদি কিয়ামতের দিন বাঁচতে চাই, আমরা যদি ঈমানের পরিপূর্ণতা পেতে চাই, আমরা যদি আল্লাহ এবং রসুলের নৈকট্য যদি হাসিল করতে চাই, তাহলে সৈয়দজাদা যদি কেউ পরিচয় দেয় আমরা তাদেরকে ইজ্জত করব। অনেকে বলেছে সৈয়দজাদা তার প্রমাণ কী? প্রমাণ হচ্ছে যিনি বলেছেন ওইটাই প্রমাণ, আমার প্রমাণের দরকার না। হ্যাঁ, সে যদি মিথ্যা বলে থাকে সেটার জবাব তিনিই দেবেন। আমরা আমাদের অন্তর থেকে সৈয়দজাদা যখন সৈয়দ পরিচয় দেবে তাকে, তাদেরকে আমরা ইজ্জত করব, তাদেরকে আমরা যথাযথ সম্মান দেব, তাদের থেকে আমরা বরকত হাসে। আর যদি সে যদি আলেমে দিন হয়, সে যদি পীর ও মুর্শিদ হয়, তার মর্যাদা আরও বেশি, আমরা তাকেও সম্মান করব। তবে মনে রাখবেন যেন আহলে বাইতের রসুলের মহব্বতের মধ্যে পড়ে আমরা যেন সাহাবা ইকার, কোনো সাহাবা, অনেকে মহব্বত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সাহাবি, অনেকেই সাহাবা ইকারের মহব্বত করতে গিয়ে আহলে বাইতের মহব্বত করতে সৈয়দ সিদ্দিক আকবরকে মহব্বত করে না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে না। এভাবে আমাদের সামঞ্জস্য রক্ষা করা হয় না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা আছি, আমরা সকল সাহাবিকে মহব্বত করব এবং আহলে বাইতে রসুল যারা আছে তাদেরকেও মহব্বত করব। সব কিছু সামঞ্জস্য বজায় রাখা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য এটা জরুরি। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, আমার আমির আহলে সুন্নাত আহলে বাইতের রসুলের এমন ইজ্জত করেন। এখনও যদি কেউ যদি মাদানী চ্যানেল সরাসরি লাইভ যদি মাদানী মোজাকারা মোলাকাত দেখেন, অনেক সাধারণ ইসলামী ভাই না তার দাঁড়িয়ে আছে না তার ইয়ে, কিন্তু কেউ যদি পরিচয় দেয় আহলে উনি আহলে রসুল, অনেক ওনার মুরিদ রয়েছেন, মুরিদকে কেউ হাত ছুঁয়ে দেয়, কিন্তু আমির আহলে সুন্নাত আমার একটা যার লাইভের মধ্যে পুরো দুনিয়ায় দেখছেন, যার লক্ষ লক্ষ বিভিন্ন ভাষাভাষী পুরো দুনিয়ার মধ্যে মুরিদ, যিনি এমন একদম সত্তা যার হানাফিরা মুরিদ, শাফিঈ মুরিদ, যারা ফর্সা ঘোড়া রয়েছে তাদের তারা মুরিদ, যারা বেলালি কালারের ইউরোপিয়ান কান্ট্রি আর আমেরিকার বলেন, সমস্ত দেশের লোক, বিভিন্ন দেশের আমির আহলে সুন্নাতের মুরিদ, কিন্তু উনি এটার পরোয়া না করে কেউ যদি আহলে বাইতে রসুলে পড়ে যায় ওনার হাতে চুমু দিয়ে দেয়। এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আহলে বাইতে রসুলকে কীভাবে সম্মান করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বাইতে রসুলের ইজ্জত মহব্বত ভালোবাসা অন্তরে ধারণ করার এবং সেটাকে যথাযথ ইজ্জত করার তৌফিক দান করে, এটা আমাদের নাজাতের ওসিলা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আহলে বাইতে রসুলের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়া কেরামের মহব্বত, মা বাবার মহব্বত, কোরআনের মহব্বত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ আপনাদের কাছে অনুরোধ, এই সমস্ত বিষয় যদি আমরা সবসময় জানার মানার কোনো যদি আগ্রহ রাখি মাদানী চ্যানেল দেখে, দাওয়াত ইসলামের বইগুলো পড়ি, অনেক আহলে বাইতের রসুলের উপর আমাদের বইগুলো রয়েছে, বয়ান রয়েছে, এগুলো আমরা শুনলে ইনশাআল্লাহ আজ্জাবাজান আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, আমাদেরকে জানার, বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। আমিন। বিজাহিন নবী আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।